কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 26 জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। বাংলাদেশের শিরোনাম, ঢাকায় 4 ধরনের অপরাধ বাড়ছে, দৈনিক প্রথম আলো। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও ডক্টর ইউনুস প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী, দৈনিক মানব জমিন। বিএনপি নির্বাচনে না এসে কত বড় ভুল করেছে তা অচিরেই টের পাবে, অবায়দুল কাদের, দৈনিক নয়া দিগন্ত। সৎ ব্যবসায়ীদের প্রণোদনা, অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অর্থমন্ত্রী, দৈনিক যুগান্তর। কলকাতার শিরোনাম, নীতিশ আবার বিজেপির হাত ধরলে কতটা ক্ষতি হবে ইন্ডিয়ার, কি উত্তর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বিতর্কের মাঝে ভারতকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালো মালদ্বীপ, দৈনিক সংবাদ প্রতিদিন। এবার রাম মন্দির নিয়ে রাষ্ট্রসংঘে দরবার পাকিস্তানের, কি বলছে পড়শি দেশ, দৈনিক সংবাদ প্রতিদিন। শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছে। দৈনিক প্রথম আলো লিখেছে, একটি টেক্সটাইল কারখানার কর্মকর্তা অনিমেষ চন্দ্র সাহা ও শাহজাহান মিয়া গত 10 অক্টোবর বিকেলে উত্তরায় আল আরাফা ব্যাংক থেকে 48 লাখ টাকা তুলে প্রাইভেট কারে চড়ে বনানীর অফিসের উদ্দেশ্যে রওনা হন। তাদের গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর একটি প্রাইভেট কার তাদের থামতে সংকেত দেয়। গাড়ি থামাতে র‍্যাব পরিচয়ে 5 থেকে 6 জন গাড়িতে উঠে পড়েন। তাদের কাছে অবৈধ অস্ত্র আছে বলে দুজনকে হাতকড়া লাগিয়ে চোখ মুখ বেঁধে ফেলেন। এরপর গাড়ি ঘুরিয়ে 300 ফুট রাস্তায় নিয়ে যান। দুজনের কাছ থেকে 48 লাখ টাকা ছাড়াও 3টি মুঠোফোন এবং কোম্পানির খালি চেক বই ছিনিয়ে নেন তারা। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের 7 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির 23 লাখ টাকাও উদ্ধার করা হয়। সড়কে আটকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনার খবর প্রায় শোনা যায়। এর সঙ্গে রাজধানীতে বাসা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে মালামাল লুটিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। রাজধানীতে ডাকাতির ঘটনা বাড়ার বিষয়টি উঠে এসেছে পুলিশের তথ্যেও। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গত 3 বছরের তথ্যপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ডাকাতির পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও অপহরণের ঘটনা আগের বছরগুলোর তুলনায় বেড়েছে। দৈনিক যুগান্তর লিখেছে, অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী বলেছেন, বাড়তি রাজস্ব আদায় আইনের প্রতি শ্রদ্ধাশীল সৎ ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে, পাশাপাশি অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক কাস্টমস দিবস 2024 উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী, রাজস্ব বোর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে উল্লেখ করে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আজ সারা বিশ্বের কাছে স্বীকৃত। অর্থনৈতিক সব সূচকে বাংলাদেশের দুর্বল অগ্রগতি সাধিত হলেও এখনও আমাদের কর জিডিপি রেশিও সন্তোষজনক নয়। আমি আশা করি জাতীয় রাজস্ব বোর্ড কর জিডিপির অনুপাত বাড়াতে সচেষ্ট হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় কাস্টমস সত্যিকার অর্থেই স্মার্ট হয়ে গড়ে উঠবে। দৈনিক নয়া দিগন্ত লিখেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে কত বড় ভুল করেছে তা অচিরেই টের পাবে। তিনি বলেন, বিএনপি আন্দোলন করলে করুক, বাধা নেই, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করলে তা কঠোরভাবে দমন করা হবে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএনপির আন্দোলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে বিরোধী দল বিএনপি হচ্ছে দামি দল, শোকে শোকে তারা পাথর হয়ে গেছে, তারা আন্দোলন করবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। নিজেদেরকে নিজেরাই ভুয়া বানিয়ে ফেলছে বিএনপি। শোকে পাথর দলটির নেতা কর্মীদের এখন ঘুম নেই। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশে গণতন্ত্র ফেরানো পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি জনগণের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির একমাত্র লক্ষ্য। জনগণ রাজপথে আন্দোলন করছে, এ আন্দোলনে অচিরেই সরকারের পতন হবে। শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে একথা বলেন তিনি। দৈনিক মানবজমি লিখেছে, দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত ব্যক্তিদেরকে বিদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে আখাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। আনিসুল হক বলেন, আমাদের দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত তাদের সকলকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা আমরা নেব, উদ্যোগ নেব এবং উদ্যোগ যেটা আছে সেটাকেও আরও শক্তিশালী করব। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে 12 মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি যতদূর জানি, আমি যতদূর এই মামলার কাগজপত্রে দেখেছি, সেখান থেকে এতটুকু বলতে পারবো যে বিচারিক আদালতে সুষ্ঠুভাবে আইনের যে ধারা সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে, আমি এর থেকে বেশি কিছু বলবো না। এবার ভারতের বিস্তারিত খবর জানিয়ে দিচ্ছে। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, তার সঙ্গে বৈঠকের পরে দেশের বিজেপি বিরোধী সব দলকে নিজের বাসভবনে একসঙ্গে বসার ডাক দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন মনে করছেন, নীতিশ ইন্ডিয়া ছেড়ে গেলে জোটের ক্ষতি তো হবেই না, উল্টো লাভ হবে। শনিবার এক প্রশ্নের উত্তরে বাংলার মুখ্যমন্ত্রী জানান, নীতিশ ছেড়ে গেলে ইন্ডিয়ার পক্ষে তো ভালোই হবে। মমতা মনে করেন, নীতিশ বিহারের জনতার চোখে অপ্রিয় হয়ে পড়েছেন, বিদেশে গেলে তেজস্বীদের কাজ করতে সুবিধা হবে। শুক্রবার সাধারণতন্ত্র দিবসের দিন বাংলার রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা, যিনি বুধবারে বিরোধী জোট ইন্ডিয়া নিয়ে বাংলায় তার অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। মমতা বলেছেন, বাংলায় একাই লড়বে তৃণমূল, বাকিটা ভোটের পরে দেখা যাবে। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, কূটনৈতিক দ্বন্দ্ব চলাকালীন ভারতকে 75তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈত্রু। এদিন মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে ভারতের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা এবং আত্মীয়তার গভীর অনুভূতির উপর প্রতিষ্ঠিত দুই দেশের মধ্যে শতাব্দী পুরনো বন্ধুত্ব বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মোহাম্মদ মৈত্রু। সেখানেও ভারতকে অভিনন্দন জানিয়েছেন তিনি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, এবার রাম মন্দির নিয়ে রাষ্ট্রসংঘে দরবার পাকিস্তানের। জম্মু কাশ্মীর ইস্যুতে সুবিধা করতে না পেরে ফের ধর্মের কার্ড খেলছে সন্ত্রাসবাদের চারণভূমি পড়শি দেশটি, যে দেশে অহর সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের উপর নেমে আসে মৌলবাদের খাড়া। এবার সে দেশেই ধর্মীয় সহিষ্ণুতার ধ্বজাধারী হিসেবে নিজেকে জাহির করতে মরিয়া। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে সরাসরি কড়া ভাষায় ভারতের নিন্দা করেছিল পাকিস্তান। এবার রাষ্ট্রসংঘেও রাম মন্দির নিয়ে প্রশ্ন তুলল ইসলামাবাদ। এই মন্দির নির্মাণ আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বলে আন্তর্জাতিক মঞ্চে তোপ দাগালো পড়শি দেশটি। রাষ্ট্রসংঘের সভ্যতা বিষয়ক দপ্তরের আন্ডার সেক্রেটারি জেনারেল মিগুয়েল অ্যাঞ্জেল মার্টিন্সকে বুধবার একটি চিঠি লিখেছেন রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মনির আকরাম। ওই চিঠিতে মনির রাম মন্দিরের প্রসঙ্গ তুলে ধরে লিখেছেন, পাকিস্তান রাম মন্দির নির্মাণ ও প্রাণ প্রতিষ্ঠার কড়া নিন্দা জানায়। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করে এই মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দির ভারতে আঞ্চলিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই কুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন।